اللهم صل على اللهم صل على محمد وعلى آل الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহর মেহরবানি গত জুমাতে বলা হয়েছিল যে কুরআন হাদিসে বারবার বলা হয়েছে দুনিয়ার মহাব্বত ছাড়ো দুনিয়া ছাড়তে বলে নাই আপনি চলবেন কেমনে দুনিয়ার মহাব্বত মোহ মোহ থাকলে ওই ব্যক্তি নাজায়েজ পথে চলে যায় হারাম পথে চলে যায় সে চিন্তা করে হালাল পথে চললে তো মাল বাড়বে না হারাম পথে চলে দেখেন না একজনের লোন নেয় কত 100 কোটি 200 কোটি 500 কোটি লোন নেয় লোন জায়েজ হয় কখন যখন মানুষ থেকে যায় তার খাওয়ার বাসস্থানের চিকিৎসার ব্যবস্থা নেই থেকে গেছে তখন লোন নেবে সেটাও সুদ মুক্ত যদি কোনোভাবে সুদ মুক্ত লোন সে না পায় ব্যবস্থা না হয় তখন সুদেও নিতে পারে আল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু সুদ যে খাবে সে গুনাহগার সে সর্ব অবস্থায় গুনাহগার এতে করজের মশলা বললাম আমি লোন কখন নেওয়া যায় ধর আপনি আটকায় গেছেন 100 কোটি, 200 কোটি, 500 কোটি দ্বারা নিচ্ছে, এদেরকে সংসার আটকায় গেছে, বাচ্চারা খাওয়ার পাইতেছে না, তো এই লোন নেওয়াই তো যায় আটকায় যায় নাই, এ নিচ্ছে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করার জন্য, আমি সবাই থেকে বড় হব, আমার মিল ফ্যাক্টরি থেকে বড় কারো থাকবে না, এটা হলো তার নিয়ত। এরা তো আল্লাহ কইছেন আল্লাহ, তোমরা যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতেছ এটা তো তোমাদেরকে আখেরাত ভুলাই দিচ্ছে, এমনকি তোমার যে মৃত্যু হবে তোমাদের কবরে একা রেখে আসবে, এই সম্পদ যারা ভোগ করবে কেউ তোমার সাথে যাবে না, এটাও ভুলাই দিচ্ছে। হাত্তা জুরতুমুল মাকাবির, মাকাবির মানে কি? কবর, কবরটাও তো মনে থাকতেছে না, কবরটাও মনে থাকতেছে না, এই পরিমাণ প্রতিযোগিতায় নামছে। এর পক্ষে কি কোন হাদিস কোরআন আছে? কোরআন হাদিসে কোথাও কি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করার উৎসাহ দেওয়া হয়েছে, বলা হয়েছে? বলা হয়, বলা হয়েছে আখেরাতের ব্যাপারে প্রতিযোগিতা করো, কে কত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো তার প্রতিযোগিতা করো। আমরা উল্টা, আখেরাত নিয়ে কোন প্রতিযোগিতা নেই, আমাদের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে, অথচ আমাদের সামনে দেখতেছি বড় বড় কোটিপতি, বড় বড় প্রধানমন্ত্রী, তাদের কি দুর্দশা হইতেছে, তাদের কি দুর্দশা হইতেছে, এটা আমাদের চোখের সামনে। গতকাল কি দাপট ছিল, পুরা দেশ তার কোথায় কাঁপছে, আর আজকে সবাই থুতু দিচ্ছে, একই লোক, এই তো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, আজকে ভুলের বালা, কালকে জুতার বালা, আজকে বোলের মালা, কালকে জুতার মালা, এই টাকা নিয়ে আপনার বিবি অপচয় করবে, আপনার ছেলে মেয়েরা অপচয় করবে, অপচয় যেখানে খরচ করা জায়েজ নেই, অপব্যয় করবে, ডান্ডা তো আপনাকে খাইতে হবে, কিন্তু মালটা আপনি জমা করছেন, কোন রিক্সাওয়ালা ইস্ত্রি তো অপচয় করে না, ছেলে মেয়েও অপচয় করে, তাদের সেই সুযোগই নেই, গোনা করার সুযোগই নেই, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার কারণে আপনার বিবি বাচ্চাদের নজর বড় হয়ে গেছে। তারা অপব্যয় অপচয় না করলে তাদের শান্তি হইতেছে, ওটার মধ্যেই তারা কামিয়াবি দেখতেছে, ইজ্জত দেখতেছে। কোন ইজ্জত নেই এর মধ্যে, কোন ইজ্জত নেই, কোন সব নেই, শুধু শুধু আপনার টাকাগুলো নষ্ট করতেছে, যেটা দিয়ে অনেক ভালো কাজ করা যেত সেগুলো অনর্থক কাজে, বেকার কাজে, বাংলায় বলে ফুটানি, ফুটানি দেখানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে ফেলছে। আপনারা আছে দিবেন না কেন? না দিলে সবগুলো এসে ধরবে আপনাকে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল তোমার সন্তান তোমার জন্য ফিতনা, পরীক্ষার বস্তু। এদের কারণে আপনি দিনের উপর থাকতে চাইলেও পারবেন না। তাহলে এই লাখ লাখ টাকা নেওয়ার কি দরকার, কোটি কোটি টাকা লোন নেওয়ার কি দরকার, যখন আপনার দিনদারি নষ্ট হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম, দুনিয়ার মোহ নিষেধ করা হয়েছে, আখেরাতের মোহ বাড়াইতে বলা হয়েছে। আখেরাতের জন্য যত করবেন তত আল্লাহর নৈকট্য, প্রশংসনীয়, এবং আপনার অন্তরে শান্তি আসবে, ইতমিনান আসবে। আপনি সুস্থ থাকবেন, ঘুম আসবে, কোন দুশ্চিন্তা থাকবেন। এই ব্যাংকগুলো বানানো হয়েছিল মানুষের টাকার হেফাজত করার জন্য, বাড়ি রাখলে ডাকাতি নিয়ে যায়, যান যায়, মাল যায়, তার থেকে হেফাজতের জন্য এগুলো বানানো হয়েছিল। এখন সেই ব্যাংকগুলো হয়ে গেছে লুটপাটের কারখানা, ব্যাংকগুলো লুটপাটের জন্য খুব সুন্দর ক্ষেত্র। কিছু ভুয়া কাগজপত্র দিয়ে আর ব্যাংকের লোকজনরে কিছু স্পিড মানি দিয়ে, বুঝেন তো স্পিড মানি, ঘুষ 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 ঘুষিতে ক্যাশ, কিন্তু ঘুষ যারা খাবে কবর দেয় ফেরেশতাদের ঘুষি খাবে, এই ঘুষি থেকে ঘুষ। ভুয়া কিছু কাগজপত্র দিল আর ম্যানেজার ম্যানেজ করলো, কেউ পাবে, আপনি যদি 100 কোটি পান সে অন্তত 5 10 లక్షలు అందరూ లాభాస్. తర్వాత జీవునదా మెత్తున్ పాయ్ అప్పుడు ఎక్కడ కష్టం తప్పేది. కిషు ధోనిలో తర్వాత దెహ్లీతో ముందర కాదండి, దెహ్లీతో ఎక్దం దొల్బేజ్ బాబా చేరా సోమి దెహ్లే దొల్బేజ్ బాబా অথচ শয়তানের ভাইরা শয়তান এরাই এই ব্যাংক গুলো সব লুট করতেছে, জনগণের কষ্টে অর্জিত টাকা নিয়ে যাচ্ছে, ম্যানেজাররাও কিছু সুবিধা পেয়ে দিয়ে দিচ্ছে, পরে মূল গ্রাহক যায় টাকা পাইতেছে না, মূল গ্রাহক যারা যে টাকাটা জমা করছে সে যখন যাচ্ছে তো ম্যানেজারের সাথে মারামারি হচ্ছে, টাকা দেন টাকা নেই, টাকা আমি রাখলাম গেল কোথায়? এ টাকা গায়েব হওয়ার জন্য তো এক নম্বর দায়ী ম্যানেজার, আরো যারা কর্মকর্তা আছে তাদের যোগ সাজসে কিছু পাবলিক কিছু হিন্দু সব টাকা মেইন ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, সেখানতেও লুট হইতেছে, তার পাসওয়ার্ড কেউ জানে না ব্যাংকের লোকেরা ছাড়া, এতে লুট হয় কেমন? এই হলো দুনিয়া, এই হলো ব্যাংক গুলোর অবস্থা। আর একদিকে শেয়ার বাজার সম্পূর্ণ জুয়া, কারণ শরীয়তের দৃষ্টিতে যদি কোম্পানি লাভ করে বছর শেষে হিসাব করে দেখা গেল যে কোম্পানি 5 কোটি টাকা লাভ করছে, 1 কোটি টাকা লাভ করছে, যা লাভ করছে ওটা শেয়ারের পরে ভাগ হবে, শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। আর কোম্পানি যদি লস করে তাহলে শেয়ারের দাম কমে দেবে, কিন্তু এখন দুনিয়াতে যে শেয়ার মার্কেট গুলো চলতেছে পুরো দুনিয়াতে, কোথাও তো ইসলামে শেয়ার মার্কেট নেই, কিন্তু ব্যাংকের সাথে ইসলামই লাগানো হয়েছে, থাইল্যান্ডে পতিতালার সাথে ইসলামই লাগানো হয়েছে, পতিতালার সাথে মদের সাথে লাগাইছে কিনা আমার জানা নেই, ইসলামী মদ ইসলামী শেয়ার বাজারও শোনা দেয়, এইগুলো যে বেচা কেনা হয় তা মূল কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই, কোম্পানি লাভ করছে তাই শেয়ার বাজার শেয়ারের দাম বেড়ে গেছে, ঘটনা এরকম না। সেখানে হলো যে কোম্পানির শেয়ারের লাইন বড়, লাইন চাই কৃত্রিম ভাবে হোক, লাইন বড় ওটার দাম বাড়ে যায়, সবাই বুঝে এটা এত বড় লাইন, এটা খুব লাভ পাওয়া ওই লাইনটা তো সৃষ্টি করা হয়। আপনাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে মারোয়ারি আসে হোটেলে বসে থাকে, 8 টাকা দিয়ে 20-50 জন লোক পাঠাই দেয় লাইন বড় করো, হুড় হুড় করে দাম বাড়ে, 100 টাকা শেয়ার 3000 টাকা, হঠাৎ একদিন ওরা টাকাটা লয়ে চলে যায়, একদিনে শেয়ারের দাম পড়ে যায় 100 টাকা শেয়ার 3000 হয়েছিল, এখন 100 টাকা শেয়ার 25 টাকা। মানুষের তৈরি সংকট, ইসলাম মানলে এই সংকট হইতো না, ইসলাম তো মানে না। বিজ্ঞান পড়ে সব অজ্ঞান হয়ে গেছে, অধ্যাপক সব অন্ধপক হয়ে গেছে, অধ্যাপক আরে তুমি তো অন্ধপোক, এত বেশি বুঝে এই জামানায় ইসলাম চলে না। দেশ চালানোর জন্য আল্লাহ রসুল পদ্ধতি দেয়নি, সারা দুনিয়ার মুসলমানরা এই ইহুদিদের বস্তা পচা গণতন্ত্র নিয়ে নাচতেছে কেন? আল্লাহ রসুল যখন দেশ চালাই গেছে মদিনায় 10 বছর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে 30 বছর খুলাফায়ে রাশেদিন দেশ চালাইছে, ওই নীতিগুলো লেখা নেই কিতাবে? এটা তো দেশ চালান, ক্ষমতা গেলেই লুটপাট শুরু করে, তার লোকেরাও লুটপাট শুরু করে, এগুলোর কোন সুযোগ নেই, সাথে সাথে এগুলো ফাঁসি হয়ে যাবে। কিছুদিন আগে চায়নাতে ঘটছে, এক মন্ত্রী ঘুষ খাইছে, কোম্পানির সাথে চুক্তি করতে যায় ঘুষ খেয়েছে, এটা ধরা পড়ে গেছে, তো সোজা ফাঁসি দিয়ে গেছে, ওই মন্ত্রী ফাঁসি হয়ে গেছে। আর আমাদের দেশে সবগুলো ঘুষ কর, কে কারে ফাঁসি দিবে, সবগুলো ঘুষ কর, একটা ভালো মানুষ, একটা দেশ প্রেমিক নেই, এমন একটা নিকৃষ্ট দেশে আমরা বাস করতেছি। এর ইতিহাস যদি শোনেন বা জানেন তাহলে কি করবেন তা তো বলতে পারতেছেন। জিন্দগি বেকার মনে হবে, কি দেশ এটা, একটা লোকের মধ্যে দেশ প্রেম নেই, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দেশের দালাল, এরা আমাদের দেশটাকে লুটপাট করে শেষ করতেছে, শেষ করতেছে। শুনলাম চীনের সাথে তিস্তা নদী খনন করার চুক্তি হবে, এখন শুনতে হবে না, পার্শ্ববর্তীদের সাথে তো অবজেকশন দিছে ওই চুক্তি বাতিল। তাহলে আমাদের দেশকে যদি স্বাধীন দেশ বলা হয় কি হিসেবে, কিসের স্বাধীন? এর থেকে গোলাম কোন দেশ তো নেই। এক স্বামীর ঘর করা যায়, স্বামী যদি তিনটা হয় তার কথা মানবে? স্বামী এক, মহিলা স্বামী তিনজন, দায়স তো নেই শরীয়তে। তারপরে ধরেন যে কার কথা মতো চলবে, গরিবের বউ সবার ভাবি, আমাদের এই দুরবস্থা। আল্লাহ রহম করুক, এই কওমি মাদ্রাসা আর তবলিগের মেহনত এই দুটো কারণে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। এত কিছু দুর্নীতির পরও আমরা দুমুঠো ভাত খাইতেছি। অনেকে বাজার করার পয়সাও নেই, কেমনে কেমনে আল্লাহ চালাই দিস। তো বলতেছিলাম দুনিয়ার মোহ কমাও, আখেরাতের মোহ বাড়াও। দুনিয়া নিষেধ না, দুনিয়া তো লাগবে, পানি না হলে নৌকা চলবে কেমনে? পানি যদি না থাকে নৌকা চলবে কেমনে? কিন্তু সেই পানি নৌকার নিচে থাকতে হবে, পানি দিয়ে নৌকা ভরে দিলেন নৌকা ডুবে যাবে। তো দুনিয়া না হলে চলা যায় না, এই দুনিয়াটা কলবের বাইরে থাকতে হবে। আর দুনিয়ার মোহ যখন হবে তখন কলবের বাইরে থাকবে না, কলবের ভিতরে থাকবে। পকেটটাও তো আমরা ওই জায়গায় লাগাইছি, তো মোহ আরো বেশি গুর বাড়ে। কলব বাম পাশে, আপনার পকেটও কোন পাশে? ওই টাকার থেকে সরাসরি, ওই টাকার থেকে সরাসরি আপনার কলবে মোহ দিচ্ছে। এক বুজুর্গ কিসা লিখছে, একটা হাতি বসে আছে, একটা ব্যাঙ কতক্ষণ পর পর লাফ দিয়ে এসে ওর কপালে ল্যাং মারতেছে, লাথি মারতেছে। বুজুর্গরা বুঝে আসলো না ব্যাঙের কি শক্তি আছে হাতির সামনে। হাতি আর ব্যাঙ কত কোটি পাত্র, এবারে লাথি মারতেছে কে? ওরা খুব কৌতূহল হল। পরে উনি তালাশ শুরু করলেন, ঘটনা কি? তালাশ করে পাইলেন ওই ব্যাংটা যেখানে বসা ওই জায়গা জায়গায় একটা ফুটা পয়সা আছে। আগের যুগে কিন্তু পয়সা ফুটা হইতো না, অচল না, ওইটাই চল ফুটা পয়সা। আমিও দেখছি ওর পরে বসা, ওইটার গর্বিতে সে হাতিকে মশা মনে করতেছে। তার কাছে হাতি মশা মনে করছে, পরে ফুটা বছরে সরাই দিছে আর লাথি দেয়। তো মানুষের যখন পয়সা হয় তখন তার এই দুরবস্থা হয়, অন্য মানুষদেরকে মানুষ মনে হয়, গরু ছাগল মনে হয়, তার ব্যবহার পার্থক্য হয়ে যায়, তার দিল শক্ত হয়ে যায়। গানের জন্য চান যেখানটা অপেরা পার্টি হবে টাকা দিবে, মসজিদের জন্য চান দিবে না, বলো না আমার কাছে টাকা টুকি নেই, মিথ্যা কথা বললে আপনাকে বিদায় করে দিব। দিল শক্ত হয়ে গেছে, মাল যত বাড়ে দিল তত শক্ত হয়, মাল যত বাড়ে কল তত শক্ত হয়। সুম্ম কসাত কুলুবুকুম, আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিছে দুনিয়া রাখো নিষেধ, জায়েজ ভাবে, জায়েজ ভাবে শরীয়তের সীমারেখা ঠিক রেখে, সীমারেখা লঙ্ঘন করে। তো গত জুমায় আমি বলেছিলাম যে দুনিয়ার মোহ তিন রকম হইতে পারে, মালের মোহ, পদের মোহ, নারীর মোহ। এত খুনাখুনি হইতেছে, লুটপাট হইতেছে, সবকিছুর গোড়া এই তিনটার একটা, মালের মোহর জন্য করতেছে না পদের লোভে, ও থাকলে আমি বাস করতে পারবো না বিদায় করে দেব, এ যদি থাকে আমি বাস করতে পারবো, সংসদে যেতে পারবো না পরে বিদায় করো। মানুষ খুন করতেছে পদের লোভে, মানুষ খুন করতেছে আবার নারীর লোভে, তার স্বামীকে শেষ করতেছে অথবা নারীকে অপহরণ করতেছে। কত রকম দুর্ঘটনা আমরা দেখতেছি, পত্র পত্রিকা পড়তেছি, একমাত্র উপায় আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, তাদের নসিহাত অনুযায়ী আমল, এই একটা মেডিসিন আছে, তাহলে আপনি দুনিয়ার থেকে অতটুক নেবেন যতটুক আপনার দরকার। অঢেল বাড়াইতে যাবেন, ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিছে, এক দাওয়াতে লোকেরা বসছে গোল হয়ে বসছে, তো বাড়িওয়ালা প্রথম ব্যক্তির কাছে খুব দামি, কোন কোন আতর তো এক শিশির দাম 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এক শিশির দাম 5 লক্ষ টাকা। তো মূল্যবান আতর তার সামনে রাখছে, যা আপনি একটু লাগান, লাগে পাশে, উনি একটু লাগায় ওনার পাশে, এইভাবে পুরা তারা বসা আছে, সব চক্কর দিয়ে আসবে। এই হলো বাড়িওয়ালার ইচ্ছা। আপনি কি করছেন, ওটা লাগায় পকেটে ঢুকে দিচ্ছে, কত বড় হাম্মক। শব্দটা আহমক কিন্তু প্রথম শ্রেণীর আহাম্মক বোঝানোর জন্য মটাকে ডবল করা হয় আহাম্মক। আমার শব্দ কিন্তু আহাম্মক না, আহমক। এদের প্রথম শ্রেণীর আহমক অনেক বড় বেকুব বোঝাবে গেল। আরবি গ্রামারের কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। অক্ষর যদি বেশি হয় অর্থ বেশি হয়। মোয়াটা বাড়াই দিছে, অর্থ বেড়ে গেছে। তো পকেটে ঢুকাইলে কি হবে? বাড়ি হলে প্রথম বুঝাবে, ভাই আপনি পকেটে ঢুকাইলেন কেন? পাশের লোকের দেন তো ঘুরে আসবে, তাও আপনি মানলেন না, দিদি তো বুঝলেন না, আহাম্মক হইলেন। বাড়িওয়ালা বোঝাই কইল ওটা পকেটে নেওয়ার জন্য না, সবাই এত তো পাওয়া যায় না। আমি মক্কা শরীফ থেকে লক্ষ টাকা খরচ করে আনছি, সবাই একটু ভোগ করবে, তাও দিলেন না, বোঝানোর পরও দিলেন না। তাহলে আপনার থেকে কেড়ে নেওয়া হলো, নিয়ে পাশের লোকের আপনার আমার হাতে এখন যে দুটি আছে আল্লাহ কেন দিছে? আপনার যতটুক লাগে ভোগ করে, মোটামুটি চলতে দেয় যা লাগে ভোগ করে, এরপরে এই সম্পদ আপনার কাছে থাকবে না, আপনার ছেলে পেলের কাছে চলে যাবে। ওর যা দরকার ও ভোগ করবে, তারপর ওর কাছেও থাকবে না, আপনার নাতি নাতকুড়ির কাছে চলে যাবে, তার কাছেও থাকবে না, তাদের সন্তানদের কাছে চলে যাবে। বাবা আদম আলাইহিস সালাম তিনি এইভাবে চলে আসে, এখন আমরা মালিক আছি। কিছুদিন পরে আমরা মালিক থাকবো না, আমরা মালিক থাকবো না, সব ছেলে পেলের মধ্যে ভাগ বাটোয়ারা হোক। তো আতরের মিশাল, আপনার যা দরকার নিয়ে আরেকজনের দিয়ে দেন, সে আরেকজনের দিবে, এইভাবে সম্পদ চলতে থাকবে। আপনি যে ব্যাংকে জমা করলেন এটা পকেটে ঢুকাইলেন, আল্লাহর যেটা ইচ্ছা ছিল এটা ঘুরতে থাকবে, ঘুরতে দিলেন না, ঘুরতে দিলেন না, ব্যাংকে জমা রাখলেন, আপনাকে কেড়ে নেওয়া হবে। হাসপাতালে মরে পড়ে থাকবেন, ছেলে পেলেও পাবে না ওইটাকে। এই তিনটা হলো মূল, কারণ এই তিনটার মাসআলা জানতে হবে। মালের মহাব্বত, এর থেকে কিভাবে বাঁচবেন? মাল কেউ চাকরি করে কামাইতেছে, চাকরির মশলা কি? কেউ মিল ইন্ডাস্ট্রি করে কামাইতেছে, মিল ইন্ডাস্ট্রির মশলা কি? কেউ জমিন আবাদ করতেছে, জমিনের ব্যবসা করতেছে, হাউজিং মানে, এর মশলা কি? এই তিনটার মশলা জানতো, তাহলে বোঝা যাবে যে আপনি আমি মোহে পড়ছি না আল্লাহ রক্ষা করছে। যদি মশলা অনুযায়ী হয় ঠিক আছে, কোন হবে না। যদি আপনি মালের মালিক, তো উসমান গনি ধনী ছিল না, উনিকে মালের মোহে পড়ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ ধনী ছিলেন না? রাফে ইবনে খাদিজ ধনী ছিলেন না, কিন্তু কারো সম্পর্কে তো বলা হয় না, ওনারা মালের মোহে পড়ছিলেন। ওনারা জায়েজ ভাবে চেষ্টা করছে, ওনাদের কেসমতে মাল ছিল, আল্লাহ ওনারা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করছে। এক এক যুদ্ধের সময় যত লোকের ঘোড়া নেই, উট নেই, উসমান গনি একাধিক মুক্ত হস্তে দান করা বলে না, যে মোহ থাকতো দিতে পারত। তিনটার মস্ত জানতে হবে, তখন বোঝা যাবে যে আপনার আমার ভিতরে দিনদারি আছে কিনা, আখেরাতের মোহ আছে না দুনিয়ার মোহ আছে। আল্লাহ তো অভিযোগ করে রাখছেন, বাল তুহিব্বুন আল আজেলা, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, ওয়াতাযারুন আল আখেরা, আর আখেরাতের ব্যাপারে তোমাদের কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই তোমাদের, আখেরাতের সামনে বুড়া হওয়া পর্যন্ত সময় পাওয়া যাবে কিনা তারও কোনো সুযোগ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার আর্থিক সংকটে পড়ে গেলেন, বাইতুল মাল থেকে ভাতা দেওয়া হয়তো ওই ভাতায় উনি আটকে গেছেন, অন্য সংসার চলে না, ফলে বাইতুল মালের যিনি জিম্মাদার ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ তার কাছে চিঠি লিখলেন, আমাকে সামনের মাস পর্যন্ত এত টাকা কর্জ দেওয়া হোক, কর্জ কোন নাম না, কর্জ লোন দেওয়া হোক। আবু উবাইদা ইবনুল জাররাহ পাল্টা একটা চিঠি পাঠালেন, বললেন কর্জ আমি দিতে রাজি আছি, কিন্তু আমার দুটা প্রশ্নের জবাব দেন, তারপর কর্জ দিবেন। একটা হলো, আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন, এর গ্যারান্টি কি? এটা আমাকে গ্যারান্টি দেন। দুই নম্বর, ধরলাম বাঁচবেন আপনি আগামী মাস, আপনাকে এই পদে রাখা হয়েছে, এই পদে যে আপনি আগামী মাসেও থাকবেন, পদ তো যে কোনো সময় চলে যায়, এই পদে থাকবেন তার গ্যারান্টি কি? এই দুটো গ্যারান্টির নাম আমাকে দেন, আগামী মাস পর্যন্ত বাঁচবেন এবং এই পদেই থাকবেন, আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট এই পদে থাকবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? কোনো জবাব নেই, উনি আর লোন নিলেন না, বললেন যে তোমরা কষ্ট করে চলো। এই চিঠির জবাব দিয়ে লোন নেওয়া আমার দ্বারা সম্ভব হল। ইনশাআল্লাহ তিন বিষয়ে মাসলা বলা হবে, আল্লাহ তৌফিক দিলে তখন আমরা বুঝতে পারবো আমরা কি দিনদার না দুনিয়াদার। হ্যাঁ, আমরা কি দিনদার না দুনিয়াদার, কোনটা? এটা ফয়সালা হবে। এখন তো সবাই নিজেকে দিনদার, আরে বাবা মসজিদের প্রেসিডেন্ট, বড় বড় পদে আমরা আছি, সবাই আমাদেরকে দিনদার মনে করছে, বাস্তবতা কি? কতটুক দিন আছে আমাদের? তো ইনশাআল্লাহ সামনে এগুলো ব্যাখ্যা করা হবে, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।